الحمد لله وكفى والسلام على عباده الذين اختفى أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی، اللہ پاک امدر شکل کے اللہ پاکر گھر مسجد مدھے کسی دینی کتھا شنار جنو بشار توفیق دیسین، এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি আপনাদেরকে বলছি যে আমাদের সামনে জায়গা কিন্তু দুইটা, একটা হলো মেহমানখানা, একটা হলো জেলখানা, একটা হলো নুরি, একটা হলো নারী। নুরি যেটা, এটা আল্লাহ পাকের মেহমানখানা, আর নারী যেটা আগুন, এটা আল্লাহ পাকের জেলখানা, দুইটাই জায়গা। তো মানুষ যদি পরিপূর্ণ হয়, আল্লাহ যেইভাবে চান এইভাবের হয়, তাহলে প্রথমেই সে নুরি জায়গায় চলে যাবে, তার অর্থ জান্নাতে চলে যাবে। আর যদি ত্রুটি থাকে, সে ত্রুটির দেখতে হবে যে কি ধরনের, ক্ষমার যোগ্য কিনা। যদি ক্ষমার যোগ্য না হয়, তাহলে চিরজীবন সে জেলখানায় থাকবে, মুশরিক কাফের। আর যদি ত্রুটিটা এমন হয়, আমি আপনাদেরকে বলছি এই মসজিদেই যে আল্লাহর হকের হয়, আল্লাহ ইচ্ছে করলে মাফও করে দিতে পারেন, ইয়াগফিরুল মাইয়েশা ও ইয়ুআদ্দিবু মাইয়েশা। আর যদি বান্দার হকের হয়, তো বান্দার সাথে কি করতে হবে, তার মুআমালা ক্লিয়ার করতে হবে। কিন্তু এই সব কাজ হল যদি দুনিয়ার থেকে এই নিয়ে চলে যায় আর তওবা না করে যায়। আর যদি কোনো ব্যক্তি ত্রুটি ছিল, তওবা করছে, তো তওবার মাধ্যমে ওটা খতম হয়ে যায়, সে পরিপূর্ণ আল্লাহর ওলি হয়ে যায়, সেও প্রথম নুরি জায়গায় চলে যাবে। তো নুরি জায়গায় প্রথম যাবে ওই ব্যক্তি যে পরিপূর্ণ মুমিন, অথবা ত্রুটি ছিল, তওবার মাধ্যমে সেটাকে কি করে নিছে, ক্লিয়ার করে ফেলছে। আর সে তওবা, আমি বলছি বান্দার হকের তওবা এক ধরনের, আল্লাহর হকের তওবা আর এক ধরনের। আল্লাহর হকের তওবা আস্তাগফিরুল্লাহর মাধ্যমে হয়ে যায়, কিন্তু বান্দার হকের তওবা আস্তাগফিরুল্লাহর দ্বারা হয় না, এমনকি হজের দ্বারাও হয় না। এটা মনে করে না যে হজ করলাম হয়ে গেল সব গুনাহ মাফ, না, হজের দ্বারাও হবে না। ওটা বান্দার সাথেই কি করতে হবে, কথাবার্তা বলে মাপ চেয়ে অথবা যে কোনোভাবে ক্লিয়ারেন্স এখান থেকে নিতে হবে। এখান থেকে ক্লিয়ারেন্স না নিলে ওখানে কেউ মাপ করবে না। এখন আপনাকে এবং আমাকে পরিপূর্ণ মুমিন হইতে হলে, আমার ভাই দোস্ত, আমি যে আলোচনা শুরু করছি, আলোচনার সম্পর্ক হল আমাদের দিলের সাথে, জাহেরের সাথে না, বাতেনের সাথে। একটা হলো জাহের, একটা হলো বাতেন। এটা আমাদের জাহের, আর কলব হলো আমাদের বাতেন। কলবটা দেখতে হবে যে কলবের মধ্যে আসল কার, আল্লাহর না শয়তানের। অলপটা আল্লাহ এমনভাবে বানাইছেন, হয়তো আল্লাহর আসন হবে অথবা শয়তানের আসন হবে। অল্পটা যদি আল্লাহর আসন হয়, তার হাতের দ্বারা, চোখের দ্বারা, সমস্ত অঙ্গ পটঙ্গর দ্বারা ফ্যানটা বন্ধ করা যাবে, এটা আমার কিছুতে অ্যালার্জি আছে তো। আপনাদের কষ্ট হবে? আচ্ছা, কি বলছো? কল্প সবার মধ্যে আছে, এই কল্পটার মধ্যে কে এটা হলে দেখতে হবে। কল্প যদি পাক হয় পাক সত্তা, কল্প যদি নাপাক হয় নাপাক, নাপাককে শয়তান। তার অর্থ হল যে কল্পটা হয়তো আল্লাহ পাকের আসন হবে অথবা শয়তানের আসন হবে। আর এই কল্পই হল মেইন। যদি আসন আল্লাহর হয় আর মুখে যদি মনে করেন কাউকে গালিও দেয়, তো ওই গালিটা দিবে আল্লাহর জন্য। গালিটা দিবে কার জন্য? আল্লাহর জন্য। আর যদি ওখানে শয়তান হয় আর কাকে আই লাভ ইউ দেয়, ওরা কার জন্য দিবে? শয়তানের জন্য। কথা কি বুঝছেন? এই জন্য আমাদের আম্বি আলহিম সালাতাম সাবজেক্টই ছিল মানুষের কল্প। কল্পের উপরে মেহনত করতেন, আর এই মুহূর্তে এই মেহনতের অভাব। সকলের মেহনত জাহিরের উপরে। মনে রাখবেন, জাহিরের মেহনতের দ্বারা মানুষ মশহুর হয়, আর বাতেনের উপরে মেহনতের দ্বারা মানুষ মকবুল হয়। মনে রাখতে পারবেন না, আমাদের পরিবার সব কিছু মুখস্থ করেন, আপনারা তো অনেক কিছু জানেন মাশাআল্লাহ, সবাই শিক্ষিত মানুষ। মশহুর মানে প্রসিদ্ধ হয়। যে কোনো ব্যক্তির প্রসিদ্ধি জাহিরের ইসির দ্বারা হয়। একজন অনেক সুন্দর, জাহিরি সুন্দর, ভাই অনেক লোকটা সুন্দর, তাই না? সুন্দরের প্রতিযোগিতায় এক নম্বর। যে কোনো জাহিরের কারণে দেখবেন মানুষ কি হয়, প্রসিদ্ধ হয়। আর বাতেনের কারণে মানুষ আল্লাহর দরবারে মকবুল হয়, আল্লাহর প্রিয় হয়। তো মশহুর হইল, মকবুল হইল না, সে জাহান্নামী। আর মকবুল হইল, মশহুর হইল না, জান্নাতি। কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তো আসল মশহুর হওয়া না মকবুল হওয়া, আর মকবুল হওয়া নির্ভর করে বাতিলের উপরে। এই যে যা বলতেছি এর ভিতরে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো হুজুরের কিছু বলার নাই এর ভিতরে। কিন্তু দুঃখজনক কথা হল যে এই মুহূর্তে আমাদের পুরা মেহনত জাহিরের উপরে। কারণ জাহিরের দ্বারা কি হওয়া যায়? মশহুর হওয়া যায়, ভাইরাল হওয়া যায়, প্রসিদ্ধ হওয়া যায়। এই জন্য আমার ভাই দোস্ত, যে কথাগুলো বলতেছি দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবেন। আর আমি আপনি যে কোনো ব্যক্তি আল্লাহর দরবারে যদি মকবুল হয়ে যায়, সে জান্নাতি হয়ে যাবে। আর প্রেসিডেন্টও হয়ে যাবে মকবুল না। আর জায়গা তো দুইটাই, জায়গা জান্নাত জাহান্নাম। জান্নাতে না গেলে তো কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? আমাদের যাইতে হবে কোথায়? সবাইকে তো তার জন্য মকবুল হইতে হবে। আর মকবুল হওয়ার জন্য কলবের উপরে মেহনত। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস শরীফ আমি পড়লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে কাউকে, কাউকে ভালোবাসে তো কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন যে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসে, তাকে আল্লাহ পাক হাশরের ময়দানে যখন মানুষ নফসা নফসির আলমের ভিতর থাকবে, তাকে ভিআইপি পার্সন বানাইয়া আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাক তাকে বসায় দিবেন। রজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য যারা ভালোবাসছে। এই জন্যই যে আমাদের সাহাবায়ে কেরামের সাথে মহাব্বত, নবীদের সাথে মহাব্বত, এই যে আমাদের এখানে বসা পারস্পরিক মহাব্বত, আল্লাহর জন্য হওয়া দরকার। দুনিয়ার কোনো স্বার্থে না, দুনিয়ার কোনো মতলবে না, আল্লাহর জন্য। তো যদি আল্লাহর জন্য হয়, এখানে ফরাসে বসছি, আল্লাহ পাক ওখানে আরশ পাকে বসাবে, আল্লাহর জন্য যদি হয়। এই জন্য এই আল্লাহর জন্য সব কাজ হইতে হইলে কলবের উপর মেহনত লাগবে, কারণ কলবটা যখন পাক হবে তখন ওই কলবের ভিতর পাক সত্তা থাকবে। আল্লাহ হলেন পাক, তো পাক সত্তার থাকার অর্থ এটা না যে আপনি কলবের ভিতরে আল্লাহরে পাবেন, তার অর্থ কলবের উপরে আল্লাহ পাকের খাস নূরের তাজাল্লি হবে। কি হবে? নূরের তাজাল্লি। আল্লাহ যেরকম আল্লাহ পাক তুর পাহাড়ের উপরে নূরের তাজাল্লি করছিলেন, নূরের তাজাল্লি, তো ওরকম আপনার আমার কল্পটা যখন পাক হয়ে যাবে, তো ওই পাক কল্পের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের নূরের খাস তাজাল্লি হবে, খাস তাজাল্লি। কিন্তু এই তাজাল্লি হবে কখন? যখন কল্পটা মুসাফা হবে, মুজাক্কা হবে, পাক হবে, পরিষ্কার হবে, সাফ সুতরা হবে, তখনই ওই কল্পের উপরে আল্লাহ পাকের নূরের তাজাল্লি হবে। তো আল্লাহ নূরের তাজাল্লি যখন কল্পের উপরে হবে, আর কল্পের অধীনে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ কল্পের থেকে, তখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যা কিছু করবে, যা কিছু করবে না, করণীয় বর্জনীয় সব আল্লাহ পাকের জন্য হবে। কথা বুঝছেন? যেহেতু নিয়ন্ত্রণ কার? কল্পের। আর কল্পের উপরে তাজাল্লি কার? আল্লাহর। অতএব কল্প যেহেতু আল্লাহর অধীনে আর অঙ্গ প্রত্যঙ্গ কল্পের অধীনে, অতএব সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের অধীনে থাকবে, আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হবে। আর যখন সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হবে, রাসূল বলেন তখন এই ব্যক্তি পরিপূর্ণ মোমেন হয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি পরিপূর্ণ মোমেন হয়ে যাবে, প্রথম তবকাই, প্রথম ধাপে যেটার নাম হিসাবে ইয়াসির, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। অর্থাৎ জাহান্নাম হয়ে যেতে হবে না, জাহান্নাম ছাড়াই আল্লাহ পাক তাকে কোথায় পাঠিয়ে দিবেন? জান্নাতে। তো এখানে যারা কামেল মোমেন হবে ওখানে তারা প্রথমে জান্নাতে যাবে। আর এই কামেল মোমেন হওয়ার জন্য আপনার আমার মেহনত দরকার কিসের উপরে? কলবের উপরে। আর এই কলবের উপর মেহনত করে আপনার আমার কলবের নাম যখন কলবে সালিম হবে, কলবে সালিম, দেখেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবিন সালিম, সালিম অর্থ সুস্থ, এর বিপরীত আসে সাকিম, সাকিম মানে রোগাক্রান্ত। কলবের ভিতর কোনো রোগ নাই, কলবটা কি? সুস্থ। আমি আপনাদেরকে বলছি কলব রোগী হয় কয় কারণে বলছি? নফস, শয়তান, নফসানি রোগও নাই, শয়তানি রোগও নাই, কলব সালিম। দি কলবে সলিমের ভিতরে সালাম থাকেন, আল্লাহ পাক থাকেন, তখন এই কলবলা ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা কিছু হবে, করণীয় হোক বর্জনীয় হোক, একমাত্র আল্লাহর জন্য হবে। নামাজ পড়বে আল্লাহর জন্য, কাউরে সালামও দিবে আল্লাহর জন্য, ব্যবসা বাণিজ্য করবে আল্লাহর জন্য, খানা খাবে আল্লাহর জন্য। দেখেন আল্লাহ পাক জায়গায় জায়গায় আমাদেরকে শিখিয়েছেন কথার কথা। আল্লাহ বলেন যে না খাওয়ার নামও রোজা না, খাওয়ার নামও রোজা না। না খাওয়া যদি আল্লাহর জন্য হয় তাহলে কি রোজা হয়, আল্লাহ সন্তুষ্ট হবে। আবার খাওয়াটা ইফতারের সময় যদি কার জন্য হয়, আল্লাহর জন্য হয়, ইফতারি সব হয়। তো খাইলেও সব, কি বলে না খাইলেও সব, কেন খাওয়াটা কার জন্য, আল্লাহর জন্য, না খাওয়া কার জন্য, আল্লাহর জন্য। কথা কি বুঝতেছে? তাহলে তো খাওয়াটা হবে, না খাওয়া হবে, মসজিদে আসা হবে আল্লাহর জন্য, মসজিদ থেকে যাওয়া হবে আল্লাহর জন্য, মসজিদে আসলেও সব, মসজিদ থেকে গেলেও সব। তার অর্থ করণীয় বর্জনীয় প্রত্যেকটা কাজ হবে কার জন্য, একমাত্র আল্লাহর জন্য। তো যার এইভাবে জিন্দগি হবে তার জীবনটা কামেল জিন্দগি হবে, কামেল বান্দা হবে। আর কামেল বান্দা হবে প্রথম দরজায় আল্লাহ পাক থেকে জান্নাত দিয়ে দিবেন। এটার নাম হল হিসাবে আসির। আল্লাহ পাক তার আমল নামা দেখবেন, দেখার পর কোনো যাও চলে যাও জান্নাতে। আপনার তো এয়ারপোর্টের কাছে থাকেন, এয়ারপোর্ট দিয়ে আসতে কিনছেন না, গ্রিন চালি দিয়ে চলে আসা, কাস্টমার দেখে যান। আল্লাহ রসুল বলেন লুকিসা উজদিবা, যদি জিজ্ঞাসাবাদ করা হয় যে খুলেন তো দেখি কি নিয়ে এসেছেন হুজুর, তাহলে কমসে কম আবার দ্বিতীয়বার গুছাইতেও তো কি কাম বেড়ে এই এই ঘাম বাড়ানো ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাখের জান্নাত। তো ওখানে যাইতে হলে কামেল কি হইতে হবে, কামেল হইতে হবে আমার দোস্ত। আরে কামেল হওয়ার জন্য মেহনত কিসের উপরে, কলবের উপরে। আমরা যারা নামাজ কালাম পড়ি, দিনের পথে চলি, সবাই কথাটা মনে রাখবে যে আমাদের মেহনত হওয়া দরকার কিসের উপরে, কলবের উপরে। আর এই কলবের উপরে মেহনত, এটার নামই কোরআনে ভাষায় তাসকিয়া। এটার নাম কি তাসকিয়া। তাহলে একটা মানুষ নামাজ পড়েও জাহান্নামী, কেন জাহান্নামী, কলবের ভিতর বসাকে শয়তান। তো নামাজের মধ্যে নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়াবে তারে দিয়ে শয়তান, কিন্তু নামাজ পড়াইয়া দিয়ে যাবে কোথায়, জাহান্নামে। কারণ নামাজটা সুন্দরভাবে পড়াবে, সুন্নত তরিকা মোতাবেক পড়াবে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে নিয়ে আসবে, কারণ জানে শয়তান যে এটা না এসে ছাড়বে না, কিন্তু আসার আগেই তারা বলে দিবে যে আজকে যে আজান হয়েছে চলেন যাই মসজিদে। যদি যান মসজিদে তো এইখানের লোকজন যারা নামাজি আছে তারা বলে সুবহানাল্লাহ, আমি তো ওনার সাথে প্রতিযোগিতা পারলাম না, উনি তো এক নম্বর, বুঝে আসছে না, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। এই যে একটুক আপনাকে বুঝে দিবে, এখন এইটুক বুঝে যখন আপনি আসবেন, আসবেন আগে যাবেন পরে, ভালো করে নামাজ পড়বেন। রসুল বলেন এরপরে এই নামাজটাকে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে। ওই যে নামাজটা জাহান্নামে যাওয়ার জন্য না, তো হলো কেন, পালবের ভিতরে কে বসা, শয়তান বসা, বসা কেন না পাক, বলো কি। এই জন্য হুজুর হইলেই চলবে না, তাবলিগি হইলে চলবে না, আমির সাহ হইলে চলবে না, দুনিয়াদার তো দুনিয়াদার, হইতে হবে কলবটা পাক, কলবটা। এই পাক কলবের নাম কলবে মুজাক্কা। আর কলব যখন মুজাক্কা হয় তখন সেই কল মুজাল্লা হয়, তার অর্থ আল্লাহ পাকের নূরের তাজাল্লি হয়। আর আল্লাহর নূরের তাজাল্লি যে কলবের উপরে হয় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু করে যা কিছু করে না সব কিছু আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য ছাড়ে। মানে হাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ ও আতালিল্লাহ মানে হাবিল্লাহ হাদিস ফকদ ইস্তাগফালুল ইমাম। আর এটাকে আমাদেরকে আমাদের সাহাবে কেরাম দেখাই দিয়ে গেছে। আল্লাহ রাসূল কাল্লা বলেছেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব আপনি বলেন আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার দুনিয়ায় বেঁচে থাকা মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। বাঁচিতে বাঁচব আল্লাহর জন্য, মরে যাব কার জন্য? তো হায়াত আল্লাহর জন্য, মৌত আল্লাহর জন্য। এইটাই ছিল সাহাবায়ে কেরামের জীবন, যার কারণে যতদিন বেঁচে ছিলেন বেঁচে ছিলেন, যখন হায়াত শেষ হয়ে গেছে বুঝছেন যে আমি এখন যে পরিস্থিতি আসছি মরে যাবে এখনই। তো মরাকে তো মানুষ মনে করে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কিন্তু ওনাদের মুখে বের হইতে ফুস্তু ও রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি আমার জীবনে ধন্য হয়ে গেলাম, মরে যাচ্ছে কিন্তু কি মনে করতেছে ধন্য। ধন্য কেন? হায়াত ছিল কার জন্য? আল্লাহর জন্য। মরতেছে কার জন্য? আল্লাহর জন্য। কথা বলছে হায়াত আল্লাহর জন্য, মৌত আল্লাহর জন্য। এই জন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্লাত আশরাফ আলী সাহানবী রাব্বাল্লাহ মারকাজাহু বলতেন ইস রাস্তা মে ডুব জানা হি পার হোনা হ্যায়। আল্লাহর রহমতের সাগরের ভিতরে যখন প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হবে, প্রত্যেকটা কাজ কার জন্য? তখন ওই ব্যক্তি আল্লাহর রহমতের সাগরে নামে। কোন সাগরে? রহমতের সাগর। হ্যাঁ, আর আল্লাহর রহমতের সাগরের এই পার আছে ও পার নাই, কারণ আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ হল আনলিমিটেড, লা হাদ্দা ওয়ালা নেহায়া, যার কি আর নেয় কি নাই, শেষ নাই কি নাই, অসীম, তাই না? তখন আল্লাহর রহমতের সাগরেরও কি নাই? তখন ওই পারে যাবেন কেমন করে? ও পার তো নাই, ওপার থাকলে না যাবেন, কিন্তু আমার হায়াত তো কি সীমিত। তো আমি নামলাম, নামার পরে যাচ্ছি 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 যাচ্ছি, আগে বাড়তেছি বাড়তেছি বাড়তেছি। এই জন্য এক বুজুর্গ বলছেন আই বেরাদ আর বে নে হায়াত দরগাহে হারকে বরবায় মীর বে বরবায় মায়, এ রাস্তাই অসীম রাস্তা। এটা তুমি এটা মনে করো না যে আমি যতদূর গেছি বাস শেষ মাকামে চলে গেছি। অনেক পীর আছে আমাদের বাংলাদেশে, মুরিদদেরকে সবক দেয় তুমি শেষ তবকে চলে আসো। আরে ভাই, শেষ সবকে তো গেছো ভালো কথা, শেষ মাকামে যাও নাই, এ মাকামের কোনো শেষ আছে? যেখানে ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরও কি নবী, তাই না? তো আল্লাহ রসুল যেই মাকামে সে মাকামে কেউ যেতে পারবে, কিন্তু ওই মাকামের পরেও মাকাম আছে, ওই মাকামের পরেও মাকাম আছে। সেই জন্য এটা মনে রাখবেন সবসময়ের জন্য যে এই মাকামের কোনো শেষ নেই। যেখানে যাবেন ওখান থেকেই মনে করতে হবে যে আল্লাহ কত দূর হয়ে গেছে, আল্লাহই জানেন, আল্লাহ পাকই জানেন। এই জন্য ওই বুজুর্গ বলেন আই বেরাহাতার বেনে হায় দরগাহে হারকে বরমায় মি রসি বরমায় মায়, যত দূর তুমি যাবা আমি তার থেকে অনেক ঊর্ধ্বে, আমি অনেক ঊর্ধ্বে, বুঝে আসছে না? তো এই যে সাগরে নামলো বিছানা, এই পার থেকে তো নামছে, ওপারে যাওয়ার আগে ওপার তো নাই, এখন এক সময় যায় তার কি হয়ে যাবে? হায়াত শেষ হয়ে যাবে। তো হায়াত শেষ হইলে সে ডুবে যাবে না? তো ডুবলো কোথায়? আল্লাহর রহমতের সাগরে। এই জন্য হযরত তানবী বলেন ইস রাস্তে মে ডুব জানা হি পার হোনা হ্যায়, এখানে পার হওয়াটাও নাই। তুমি যদি এই রাস্তার ভিতর ডুবে যাইতে পারো, তার অর্থ কি হয়ে গেল? পার হয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন ফুস্তু রব্বিল কাবা, যে আমার মৌত হইল কোথায়? মৌত হইল আল্লাহর রাস্তায়, মৌত হইল আল্লাহর হুকুমের সাথে, মৃত্যু হইল, তা আমি কি হয়ে গেলাম? পার হয়ে গেলাম। কথা কি বুঝতেছে? এই জন্য আমার ভাই দোস্ত, কলবের উপরে মেহনতটা সকলকে করতে হবে। তা আমি বলছিলাম যে আল্লাহর সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন তারা আমাদেরকে এগুলো বুঝাই দিয়ে গেছে যে প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। আর এই জিনিসের বর্তমানে অভাব, যার কারণে হুজুর হুজুর গণ্ডগোল, দিনদার মানুষের গণ্ডগোল। কারণ কি? আল্লাহর জন্য না, মহব্বত মহব্বত আল্লাহর জন্য না। আল্লাহর জন্য হইলে গণ্ডগোল থাকত না, সত্য কথা বলতেছি। আল্লাহর জন্য না, যার কারণে একটু এ সুযোগ পাইলে এ সুযোগের অসৎ ব্যবহার করে, ও সুযোগ পাইলে সুযোগের অসৎ ব্যবহার করে, সৎ ব্যবহার না, অসৎ ব্যবহার। এ এলে পাইলে মারে, ও এলে পাইলে মারে। আল্লাহ, অথচ মহব্বত যদি আল্লাহর জন্য হইত কি হইত শোনেন? আলী রাদি আল্লাহ তালা ঘটনা তো আপনারা সবাই জানেন। এনে যুদ্ধের ময়দানে শত্রুর সাথে তরবারি নিয়ে যুদ্ধ হইত, আলী রাদি আল্লাহ তরবারি মারছেন, বিচারা পিছনে যাইতে যে পড়ে গেছে, আলী রাদি আল্লাহ তালা ওনার বুকের উপর বসে বলছেন, তরবারি হাতে নিছেন, জব করে ফেলবে। ও যে বিচারা নিচের থেকে কি দিছে? থুতু দিছে। তার উদ্দেশ্য ছিল যে আলীর মতো পাহলোয়ান বুকের উপর বৈশা আস্তে ধীরে যদি আমারে মারে তাহলে বেশি কষ্ট পাবো, তো রাগ একটু বাড়ো একদম যেন কি করে দেয়, শেষ করে দেয়। সে থুকটা দিছে রাগ বাড়ানোর জন্য, তার উদ্দেশ্য এটি। কিন্তু আলী রাদি আল্লাহ তাআলা নেমে গেছে, নামছেন কে? ও বিচারা বসছে, দৌড় দেয় নাই। এই জন্য বলা হয় যে হুসন কা ইন্তেজাম হতা হ্যায়, ইশক ইউহি নাম হতা হ্যায়। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে আল্লাহ আল্লাহর বানাইতে চান, তার জন্য আল্লাহ পাক নিজেই রাস্তা খোলেন, রাস্তা আল্লাহ নিজেই খুলে দেন। ওই বিচারা দৌড় দেয় নাই, জিজ্ঞাসা করছে আলী, কি ব্যাপার, তুমি ছেড়ে দিলা, জব করল না? তখন বলছেন, দে ভাই, তোমার আমার সাথে যে শত্রুতা, যেটা দুশ্মনী, এটা আমার ব্যক্তি কোনো সাধ্যে না। কার জন্য? আল্লাহর জন্য। তুমি আমার আল্লাহর বান্দা হইয়া আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনে থেকে আল্লাহ নাফরমানি করো, আল্লাহকে মানো না, তো তোমার আমার সম্পর্ক খারাপ কার জন্য? হ্যাঁ, বোঝার চেষ্টা করুন, কার জন্য? আল্লাহর জন্য। এখন তুমি যখন থুথু দিছ, আমার একটু রাগের ভিতরে যেই পরিমাণ রাগ আগে ছিল, রাগ ছাড়া তো একটা মানুষকে মারা যায় না, যেই পরিমাণ রাগ নিয়ে আমি তরবারি চালাইতে গেছিলাম আমি তোমার উপরে, ওই রাগটুক ছিল কার জন্য? কিন্তু থুথু দেওয়ার কারণে আমার কি আসছে? রাগ একটু বাড়ছে, কিন্তু বাড়তি রাগটুক আমার নিজের জন্য। নিজে থেকে থুথু দাও, এটা কিসের জন্য? আমার নিজের জন্য। আর আমার আল্লাহ আলী মুবিদাত সুদূর, তিনি কলমের ভিতর কি কল্পনা জল্পনা হয় তাও জানেন। তো এখন এই অবস্থায় যদি আমি তোমাকে জব করে ফেলি, আর আমার আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে যে আলী, আমার একজন বান্দাকে তোর নিজের ব্যক্তিগত রাগের বসির মধ্যে তুই কেন মারলি, এই প্রশ্ন করলে আমি তো আমার আল্লাহকে উত্তর দিতে পারবো না, এই জন্য তোমাকে আমি ছেড়ে দিছি। বেচারা দাঁড়াইছে, দাঁড়াই আলী হুজুরের হাত ধরছে, বলছে যেই নবী তোমাদেরকে এই তালিম দিছে সেই নবী মিথ্যা হইতে পারে না, আমি কি কালেমা পড়া অমুসলমান হয়ে যাচ্ছি? ঘটনা আপনারা জানেন তো। আলী হুজুর কি সবক দিচ্ছেন? ভালোবাসা কার জন্য, রাগব কার জন্য? আল্লাহ রসুল বলেন আহাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ, ভালোবাসছে আল্লাহর জন্য, যদি দুশ্মনী আছে কার জন্য? আল্লাহর জন্য। আগে দুশ্মনী ছিল আল্লাহর জন্য, এখন ভালোবাসা কার জন্য? আল্লাহর বন্ধু হয়ে গেছে। আবার হয়ে দোস্ত আর একটা ঘটনা আপনাদেরকে বলি, কিন্তু এর দ্বারা খবরদার গলত সবক কেউ নিয়েন না। এক সময় ছিল, এখন তো এই যে বর্তমানে দেখা যায় আল্লাহ নাফরমানরা ওই পালা গান টান গায় না, এই ধরনের এক প্রকার গান ছিল, গান মনে করেন কবিতা, সেই কবিতাকে পড়া আল্লাহর ইশক ও মহব্বতের কবিতা। দুই ধর্মের বুজুর্গ ছিলেন, কেউ এটাকে জায়েজ মনে করতেন, কেউ এটাকে জায়েজ মনে করতেন না। তবে মনে রাখবেন বাদ্যযন্ত্র কখনো জায়েজ ছিল না, কখনো জায়েজ হবে না। আচ্ছা এই যে পালা গান টান যারা গায় তারা কি লাগে? হারাম। শুধু গানটা যদি আল্লাহর ইশক ও মহব্বতের হয়, এটাকে উর্দুতে বলে কাওয়ালি। কি বলে? কাওয়ালি বলে, বুঝে আসছে? আর এই মজলিসকে বলা হয় বুজুর্গ নদীর ইস্তেরায় মজলিসের সীমা, বুঝে আসছে? তো এই মজলিস কোন কোন বুজুর্গদের দরবারে হইত, ওনারা এটাকে জায়েজ মনে করতেন, কারণ এর ভিতরে আল্লাহর ইশক ও মহব্বতের কথা থাকে। আর যারা জায়েজ মনে করতেন, ভালো করে লক্ষ্য করে শুনবেন, তারাও কয়েকটা শর্তের সাথে জায়েজ বলতেন। নম্বর এক, যে গায়ক হবে মহিলা হবে না। আমাদের তো ওই যে একজন এমপি ছিল মহিলা, কি নাম কি, সেও গান গাইত, তাই না? সেও আল্লাহ না এসু মোহাম্মদের গান গাইত, তো সে গান গাইলে আল্লাহর ইশকের মোহাম্মদের গান হবে না, তার ইশকের গান হবে, বুঝে আসছে না? মহিলা হবে না, কোদা কে না বাসার, বাচ্চা হবে না, কি হবে না? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন। এই যে আমাদের সমাজে, আপনারাও বর্তমানে আমাদের সমাজে অনেকগুলো শিল্পী গোষ্ঠী হয়ে গেছে, নাবালিক বাচ্চা কি দিয়া বানায়, নাবালিক বাচ্চারে পাগড়ি পুগড়ি পরাইয়া এসে এসে দিয়া গাওয়ায় না, দেখা যায় গান গাইল আর একজন যে জড়ায় ধরল, একটা মেয়ে মানুষকে জড়ায় ধরলে যেই গুণা তার থেকে বেশি গুণা হলো এই নাবালিক বাচ্চাকে জড়ায় ধরা। আরে কোরআনে কারিমের ভিতরে লূত আলাইহিসসালামের নাম শুনছেন? হ্যাঁ, তো লূত আলাইহিসসালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। কোরআনে কারিমে যত ঘটনা আসছে, যত জাতিকে ধ্বংস করছেন, আজাব দিচ্ছেন, সবচেয়ে কঠিন আজাব এদেরকে দিচ্ছেন। ফেরেশতা পুরো বস্তিকে উঠাইয়া নিয়া আসমানের দিকে গেছেন, ওখান থেকে ওইটা উল্টা করে কোথায় ফেলাইছেন? জমিনে মারছেন। কথা বুঝছেন? কারণ কি ছিল? এই সমকামিতা। কথা বুঝছেন? অতএব এই যে নিজেদের আওলাদকে এই শিল্পী গোষ্ঠীতে দিবেন না কেউ। মাসলা বলতেছি, মাসলা এটাই, তাদেরকেও বলছি আপনাদেরকেও বলতেছি, এবং এই দিয়ে দিয়া আজ পর্যন্ত এই শিল্পী গোষ্ঠীর ভিতরে যে সমস্ত বাচ্চাগুলো ঢুকছে ওদের জীবন নষ্ট হয়ে গেছে। কারণ আমি এই রোগেরই ট্রিটমেন্ট করি, ঢাকা ইউনিভার্সিটিতে বলেন, ওই কত বুয়েটের বলেন, আমার নিকট যায় দেখবেন যে কত ছেলেপেলে আসছে, কালকেও দুজন অ্যাডভোকেট আসছে, তাদের জীবন শেষ, শেষ হয়েছে কিছু বাল্যকালে ধরা পড়ে গেছে কোনো খবিসের হাতে, তার জীবনটা কি হয়ে গেছে শেষ, এখন অ্যাডভোকেট হইয়া চাকরিজীবী হইয়া বিয়ে করার হিম্মত নাই, কথা বুঝে আসছে? এই যে বাচ্চাদেরকে যে জড়ায় ধরে চুমো দেয় টাকা পুরস্কার দেয়, হারাম, জায়েজ নাই। এজন্য এই কাওয়ালি জায়েজ হওয়ার জন্য শর্ত হল যে নাবালক বাচ্চা হবে না। নাবালক বাচ্চা গাইলে নাবালক বাচ্চা আর মহিলা, মহিলাকে দেখা তার থেকে 70 গুণ বেশি গুণা ওই ছেলে, ওই নাবালক ছেলে যার দিকে দেখলে মন আকৃষ্ট হয় তারে দেখা, কতটুকু গুণা? 70 গুণ বেশি। কেন? কারণ ওই মহিলা তো যে কোনো সময় হালাল হইতে, আরে একজনের বউ স্বামী মরে গেল হালাল, সে তালাক দিয়ে দিল হালাল, কিন্তু ছেলে কখন হালাল হবে? হবে? অনেক মানুষ আছে নিজের পর্দা করে, শালিরে পাশে শোয়ায় না কিন্তু শালারে পাশে শোয়ায় না, কি বলে শোয়ায়, শালারে পাশে শোয়াইয়া, এরকম কত শালার জীবন নষ্ট হয়ে গেছে সামান্য করে আসে। তাদের জীবন ইতিহাস শুনলে মামু আপন আপন জন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, কথা বুঝছেন? এই জন্য নিজের আওলাদকে হেফাজত করবেন, শিল্পী গোষ্ঠীর ভিতরে দেওয়ার দরকার নাই, ওই শিল্পী গোষ্ঠী যারা চালায় তাদেরকে আমি বলে দিছি, তারা স্বীকার করেছে হুজুর আপনার কথা ঠিক, আমাদের বাচ্চারা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, আমাদের থেকে বাঁচানোর একটাই না, নিগুলো বন্ধ করেন আপনারা, দিনের নামে বা দিনই, দিনের নামে ইসলামী সঙ্গীত তো গাইল, ইসলাম থাকলো না তো কি হইল? কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য খবরদার, তো কাওয়ালি জায়েজ হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত কি? মহিলা হবে না। 2 নম্বর বাচ্চা হবে না। 3 নম্বর যে গাবে, যারা শুনবে, যে গাবে তারা শুনবে, তারা সাহেবে হাল হইতে হবে। সাহেবে হাল মানে কি? আপনি বলেন ও প্রিয়, আর সে গেল কোথায়? তার দুনিয়ার প্রিয়র কাছে, বোঝেন নাই? অথচ তার উদ্দেশ্য হল কি? আল্লাহ। আর তার সাহেবে হাল মানে তার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে হইতে হবে। এবং তার ভিতর যদি প্রশংসার কোনো কথা থাকে, সেই প্রশংসা করতে যাইয়া দুনিয়ার কোনো মাকসাদ হবে না। এই শর্তের সাথে এক জামানা ছিল, আমাদের বুজুর্গরা এই কাওয়ালি কেউ কেউ জায়েজ মনে করতেন, যেরকম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কি মনে করতেন? জায়েজ মনে করতেন। এখনো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজারে কাওয়ালি হয়, কিন্তু এরা তো হয় বাদ্যযন্ত্র নিয়ে, কিন্তু হজরত বাদ্যযন্ত্র ছাড়া এগুলো করতেন, কথা বুঝছেন? যেটাকে আমরা নাচ শরীফ বলি বা গজল বলি, বলি না এগুলো তো। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ওই সময় একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, হাকিম জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, কিনাম বহু বড় ঊর্ধ্বের আল্লাহর উনি, কিন্তু উনি ছিলেন সরকারি লোক, পুলিশ, বুঝছেন? আর পুলিশের নাম ছিল আগে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কি নাম ছিল পুলিশের? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে, এটা আমাদের সবারই দায়িত্ব। তবে পুলিশের আর আমাদের ভিতর পার্থক্য হল, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে, ডান্ডাও থাকবে, যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে ডান্ডা দিয়ে ঠান্ডা করবে, আর আমাদের গলা পর্যন্ত, আমাদের ডান্ডা নেই, আমাদের দায়িত্ব তাকে বলা। কথা বুঝছেন? এই যে এদের নামই কি ছিল, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তো এই ডিপার্টমেন্টের আইজি যেরকম, এরকম হাকিম জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ ছিলেন আইজি মনে করেন। উনি এটাকে জায়েজ মনে করতেন না, উনি বহুত বড় আলেম বুজুর্গ, নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহ জায়েজ মনে করতেন। তো দিল্লিতে দুজন থাকতেন, তো উনি যদি কখনো জানতে পারতেন যে নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এই মজলিস বানাবে, মজলিস সাজাবে, তো সেখানে যাইয়া পুলিশ বাহিনী নিয়ে বাধা দিতেন, বাধা দিয়ে ভাঙচুর করে দিতেন, খতম করে দিতেন, করতে পারতেন না, যার কারণে গোপন শোভনে করতে হইত। এক সময় এরকম হল যে হাকিম জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ ছুটিতে গেছেন বাড়িতে, গ্রামের বাড়ি। এই ফাঁকে নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহ বলছে, ল মাঠের ভিতরে যাই আমরা, সেখানে যাই আল্লাহর ইশক মোহাব্বতের গজল গাই। গেছে ওখানে, শামিয়ানা বানাইছে, শামিয়ানা লাগায় না, শামিয়ানা লাগাইছে, শুরু করছে আল্লাহর ইশক মোহাম্মতের গজল, খুব চলতেছে। কিন্তু এদিকে ওনার ছুটি শেষ, উনি আইয়ে গেছে দিল্লিতে। তো বাহিনীতে বলছে যে স্যার এই ঘটনা ওইখানে এরকম চলতেছে, চলো। তো উনি ওনার বাহিনীর ওখানে চলে গেছে, যায় দেখে তারা তো বাস বেহাল মানুষ, আল্লাহর ইশক মোহাব্বতে পাগলের মতো, দেওয়ানের মতো বাস ছটফট করতেছে, খুব চিল্লা চিল্লি দিছে পুলিশটা, এই ভাঙো, এই করো, সেই করো, তাদের কোনো খেয়ালি নেই, ফিকিরি নাই। তখন আইজি সাহেব অর্ডার দিলেন, জিয়াউদ্দিন সাহেব এই কাজ করো, এই যদি শামিয়ানা লাগাইছে না, বাস দিয়া সব বাস খুলে ফেল, বাস খুলে ফেলে শামিয়ানা কি করবে, ওদের মাথার উপরে পড়বে, তখন হুশ আসবে, ভাঙ সব, বলে দিছে ভাঙছে, ঠিকই সব বাস বুস খুলে ফেলছে, কিন্তু আল্লাহর আজিব শান, কারামত আউলিয়া হক কোন, শামিয়ানা শামিয়ানা এমনি বাস দিয়া ছাড়া এমনি টানানো রয়ে গেছে। শামিয়ানা মাথার উপরে কি পড়ে না, তখনই বলছে যে এখানে থাকা যাবে না, চল, কারণ ওই চিন্তা করলেন যে এখানে যদি থাকি তো আমার বাহিনীও কি হয়ে যাবে, নিজামুদ্দিনের সাথে হয়ে যাবে, পক্ষে হয়ে যাবে, লয়ে চলে গেছে। চিন্তা করেন এই হলো তাদের পরিস্থিতি। তো উনি ভাঙতে আসছেন কার জন্য, আর উনি গাইছেন কার জন্য, আল্লাহর জন্য। ঘটনা হয়েছে এই যে হাকিম জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই উনি অসুস্থ হয়ে গেছেন মুমূর্ষু অবস্থায়। তো এটা জানতে পারছেন কে, এই যে আমি বলি যে আমাদের হুজুরদের ভিতরে আল্লাহর জন্য মহব্বত নাই, গণ্ডগোল হইলেই কাজে না, এই মসজিদে নামাজ পড়া যাবে না, এই ঈদগাহে নামাজ পড়া যাবে না, আর একটা ঈদগাহ বানাই লাগে, বুঝেন নেই, ঈদগাহ আর একটা হয়ে যায়, আর একটা মসজিদ হয়ে যায়, আর একটা এই হয়ে যায়, জ্ঞান গণ্ডগোল লাগছে। কিন্তু ওনারা কি করলেন, যখন জানতে পারছেন যে এই ঘটনা ঘটছে, হযরত অসুস্থ মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহ তার বাসায় গেছেন, খাদেমকে বলছেন যে হযরতকে বলো যে আমি হযরতের সাথে একটু দেখা করতে চাই, যাই বলছে যে হযরত নিজামুদ্দিন সাহেব আসতেন আপনার সাথে দেখা করতে। অনেক কঠিন মানুষ ছিলেন আইজি, তো পুলিশ, তিনি বলছেন যে না খবরদার তারে আসার অনুমতি দিও না, আমার এখন মৃত্যুর সময়, আমি এই বেদাতির চেহারা দেখে দুনিয়া থেকে যেতে চাই না। শব্দ কি বেদাতি, সুন্দর মোলা, বেদাতির চেহারা দেখে আমি দুনিয়া থেকে যেতে চাই না, খবরদার সে যেন না আসে। কথা বুঝছেন? খাদেম তো খাদেম, সে এসে বলছে না হজরত থেকে পারমিশন নাই, হজরত এই কথা বলছেন। তখনই কিছু সময় চুপ থেকে বলছে যে ভাই তুমি আবার একটু যাও, যাই বলো যে হজরত ও নিজামুদ্দিন আপনি বেদাত সে তওবা কে লিয়ে আয়া হুয়া হ্যায়, নিজামুদ্দিন আপনি বেদাত সে তওবার জন্য আসছে। খাদেম যা ঠিক তাই বলছে,
হযরত সাথে সাথে মাথার পাগড়ি খুলছেন, পাগড়ি খুলে বলছেন যে যাও নিজামুদ্দিনকে পায়ের কে নিয়েছে ইসকো বিচারো, উসকো বলো পাগড়ি কে উপর সে আয়। উনি এসে পিছন শুরু করছে, কি করো হযরতকে পাগড়ি দিচ্ছেন, এই পাগড়ির উপর আপনাকে চাইতে বলছে। উনি সাথে সাথে পাগড়ি নিয়ে ওনার বুকের সাথে ধরে হযরতের নিকটে গেছেন, কথা কি বুঝছে? দুশ্মনী কার জন্য, ভালোবাসা কার জন্য? আল্লাহ। আর এটা তখনই সম্ভব যখন কলবের ভিতরে আল্লাহ হবে। কলবের ভিতরে যে গাইরুল্লাহ থাকে, শয়তান থাকে, সব কাজ শয়তানের জন্য হবে। আমার ভাই দোস্ত, এই জন্য মানে হাব্বালিল্লাহ ও আবগাদারিল্লাহ ও আতারিল্লাহ ও মানালিল্লাহ, হাদিসের ভিতরে এখানে চার কথা বলা হয়েছে, চারটেই উদ্দেশ্য না। উদ্দেশ্য হল যে একজন বান্দার করণীয় বর্জনীয় সব কাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশি সময় হয়ে গেছে নাকি, আর একটা কথা বলে শেষ করতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ বলে কঠিন মানুষ, আর কঠিন ছিলেন, সাহাবায়ে কেরামের ভিতরে কঠিন মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই যে আপনারা যখন যাবেন বাইতুল্লাহ মসজিদ নববীতে, যেখানে আমরা তওয়াফের বিষয়ে জিয়ারতের জন্য যাই, ওই দরজার বাম পাশে দেখবেন একটা কাপড় টানানোর দরজা আছে, দরজা বন্ধ থাকে না, কি থাকে? কাপড় টানো থাকে। ওখান দেখবেন লেখা আছে খাও খাতো আবি বাকরিন। সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনা পাকে গেলেন, তো আল্লাহ রসুল যেখানে শোয়া ওখানে তো রসুলের বাসা ছিল, আর চতুর্দিকটা সাহাবায়ে কেরামের বাসা ছিল, মুহাজির সাহাবায়ে কেরাম। অনেক মসজিদ দেখবেন মেহরাবের পাশেই ইমাম সাহেবের বাসা থাকে না, রুম থাকে, ইমাম সাহেব বের হয়ে আসে মেহরাবে দাঁড়ায়। তো ওরকম সাহাবায়ে কেরাম যখন নামাজের সময় হইত, সবাই যা যার বাসার থেকে কি করতেন, মসজিদের ভিতরে বেরিয়ে আসতেন। তো এতে একটু সমস্যা বোধ হল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে যে শোনো, ওই পাশে রসুল আর ঠিক তার অপোজিটে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল বলে যে শোনো, আবু বকরটা খোলা থাকবে আর কারোটা খোলা থাকবে না, সব বন্ধ করো। ঠিকই সব বন্ধ। তো এই বন্ধ করতে গিয়ে পানি যে পড়ে, পানি পানি পড়ার ওইটাকে দেখবেন যে বাইতুল্লাহ শরীফে আছে না মিজাবে রহমত, আমাদের দেশে যেরকম পাইপ লাগাই দেয় ছাদের পানি পড়ার জন্য, ওইটা ছাদের পানি পড়ার জন্য, ওইটার নাম মিজাবে রহমত। তো ওরকম মসজিদ নববীতে ছিল, তো বললেন সবগুলো ভাঙিও ভালো, কারণ দরজা ভাঙার কারণে বন্ধুর কারণে এখন ওগুলো যদি অন্যদিকে না দেয় তাহলে পানি কোথায় আসবে? মসজিদের ভিতরে আসবে। আল্লাহ রসুল বলেন ওগুলো ভাঙিয়ে ফেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চাচা, তো উনি এসে বলেন ইয়া রসুলাল্লাহ, আমার অন্যদিকে দেওয়ার জায়গা নাই, আমি আর যে অন্যদিকে দিব এ ব্যবস্থা নাই চাচা। তো আল্লাহ রসুল বলেন ঠিক আছে আপনারটা রাখেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার খেলাফতের জমানায় দেখ, ওই ওই পর্যন্ত আছে, কেউ ভাঙতে সাহস পায় নাই, দেখে ওইটা আছে ওরকম। তো উনি বলছেন যে ভাঙো, আল্লাহ রসুল নিষেধ করছেন আমি জানি, ভাঙো তারটাও, ভাঙিয়ে ফেলছে। উনি যখন বাসায় আসতেন মহিলারা বলছিল এই ব্যাপার, তখন ইসুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন, যে বলছেন যে হযরত আমার এইটা তো আমি আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে রাখছি। কার অনুমতি? আল্লাহ রাসূলের ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে রাখছি। আচ্ছা, রাসূলের থেকে অনুমতি নিয়ে যদি রাইখা থাকেন তাহলে আমার ভাঙ্গার, ওমরের ভাঙ্গার কি হক আছে? লাগান ওইটা এবং চলেন, এখনই লাগান। আর লাগানোর জন্য কি তরিকা উনি অবলম্বন করছেন? উনি বলছেন যে আমি উপর হইতেছি, আপনি আমার পিঠের উপরে দাঁড়াবেন, দাঁড়ায় তারপরে লাগাই নেবেন। বলছেন হযরত আমির মুমিনিন, এমন না, আপনি হুকুম করছেন আমি করে নিব। না, যেটা আল্লাহ রসুল বলছেন রাখতে সেটা আমি তাহকিক না করে কেন ভাঙলাম? অর্থাৎ ওমরের শাস্তি হওয়া দরকার, আর শাস্তি এটাই যে ওমরের পিঠের উপরে দাঁড়ায় আপনি এটা লাগাবেন। বুঝলেন? ভাঙ্গা কার জন্য? আল্লাহর জন্য। লাগাই দিছে কার জন্য? করণীয় হোক, বর্জনীয় হোক, আমার ভাই দোস্ত আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য তখন হবে যখন আলেম হই, গারে আলেম হই, তাবলিগি হই, খানকা ওয়ালা হই, দেশ চালাই, বাসা চালাই, বাড়ি চালাই, দিলের ভিতর কে থাকবে? আল্লাহ থাকবে, আল্লাহ থাকবে। এই জন্য একটু মেহনত করে আল্লাহর জন্য হইতে হবে ভাই, কলবটাকে পাক করতে হবে, কলবের মধ্যে পাক সত্তাকে জাগা দিতে হবে। পাক সত্তাকে জাগা দিতে পারলে কলবে সালিম, কলবে সালিম। আল্লাহ বলেন যে বান্দা হাশরের ময়দানে আমার নিকট যখন তুমি কলবে সালিম নিয়ে আসবা, তোমাকে জান্নাতের টিকিট দিয়ে আমি তোমাকে জান্নাতে পাঠাই দেব। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পারা যাবে ভাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। আমি শুরুতেই বলছিলাম যে আমাদের সুলুক ও তরিকাত কিছু জিনিস অর্জন, কিছু জিনিস বর্জন, শুধু অর্জনও না শুধু বর্জনও না। তো বুকস গায়রুল্লাহ, হোক গায়রুল্লাহ বর্জন করতে হবে। একমাত্র আল্লাহর জন্য দুশ্মনী, আল্লাহর জন্য ভালোবাসা, এটা আপনাকে আমাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আল-আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুরজিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিল হাজাত وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مولاي پاک أي محبوب پاک আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদের কোনো আযাব দিয়ে না মাওলা, আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে পরিশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণে আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ মেহরবানি করে আমাদের দেশের উপরে রহমতের ফয়সালা করেন, সর্বধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ যাদের মাধ্যমে আমরা সুন্দরভাবে চলতে পারবো, দেশ সুষ্ঠুভাবে চলবে, আয় আল্লাহ আমানতদার হবে, দেয়ানতদার হবে, নেককার হবে, আল্লাহ এরম মানুষকে আপনি পার্লামেন্টে পৌঁছে দেন। আল্লাহ আপনার নাফরমানদের থেকে এই পার্লামেন্টকে আপনি পাক পবিত্র করে আয় আল্লাহ আমাদেরকে সুন্দর একটা দেশ আপনি উপহার দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন, আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আয় আল্লাহ আমরা একমাত্র আপনার সন্তুষ্টি চাই, আপনার ভালোবাসা চাই, আল্লাহ আপনাকে পাইলাম, সব কিছু পাইলাম, আপনাকে হারাইলাম, সর্বহারা হয়ে গেলাম, আল্লাহ আমি সর্বহারা হওয়ার থেকে আমাদেরকে বাঁচান। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।